তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ নবী রসুলে আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুদ শরীফ পড়বে, কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। অন্য এক হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি জুমার দিনে 80 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আমাদের উচিত জুমার দিনে দুরুদ ও সালাম পাঠ করা এবং নিজের মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অন্যান্য দিনের মতো আজকে আমাদের সাথে নাতখা ইসলাম বে রয়েছেন। আমরা হামদে বাড়ি তালা নাতের রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবা আজকের অনুষ্ঠানে। এরপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু ভালো কথা শোনানোর জন্য, যাতে করে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা নিজেকে সংশোধন করতে পারি, কিছু শিখতে পারি, দিন ইসলামের কিছু শুনে আমরা যেন আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় কী নিয়েছি আপনাদেরকে জানাবো একটু পরে। আগে আমরা অনুষ্ঠানের শুরুতে হামদে বাড়ি তালা শ্রবণ করব, এরপরে আজকের বিষয় জানাবো। সঙ্গেই থাকুন, আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি
ইসলাম ভাইরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়ি তালা পাঠ করবো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন।
আল্লাহ
সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে সকালবেলা মাদানী চ্যানেলের সাথে আল্লাহ তাবারক তাআলার হামদ জিকির আল্লাহ তাআলার প্রশংসা করার সেই তৌফিক সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কত মানুষ এই সময় আরাম করছে, ঘুমিয়ে আছে, অন্য কাজে ব্যস্ত আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আর ঠিক এই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা দিন শুরু হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আর আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই জিব্বাকে সবসময় তার জিকিরের মধ্যেই যেন ব্যস্ত রাখতে পারে সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করব দর্শক শ্রোতা, এই বিষয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বাণী আমরা শ্রবণ করব, এরপরে বিষয় আমাদের বুঝে আসবে। আমিরুল মুমিনিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এ দিনসমূহ তোমাদের জীবনের পাতা স্বরূপ, তাই উত্তম আমল দ্বারা তোমরা এ পাতাসমূহকে সাজিয়ে নাও। আমল নামার যে পাতা রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিন, এই সময়, এই হায়াত, এটা জীবনের পাতা স্বরূপ। তুমি এই পাতাকে, আমল নামার যে পাতা রয়েছে, পাতাকে আমরা নেকি দিয়ে ভরপুর করতে চাই, নেকি দিয়ে পরিপূর্ণ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উত্তম আমল দ্বারা তোমরা এ পাতাসমূহকে সাজিয়ে নাও। যদি সাজাতে না পারি, হয়তোবা এই পাতার মধ্যে গুনাহ লেখা হবে, আর এই গুনাহের কারণে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আজকের বিষয়, সময় কোথায়? অনেক মানুষের এটা আমরা বলতে পারি একটা ডায়লগ বা সচরাচর আমরা বলে দেই মানুষকে, ভাই আজকাল তো ফোনও দেন না আপনি। আরে ভাই, ফোন দিব, সময় কোথায়? মা সন্তানকে বলে, বাবা একবার আসো, দেখা করে যাও, তোমাকে দেখতে মন চায়। আসবো মা, সময় কোথায়? আত্মীয় স্বজন বলে, আরে ভাই অনেক ব্যস্ত হয়ে গেছেন আপনি, এখন আর আগের মতো সময় দেন না, আসেন না আমাদের সব বাড়িতে। সময় কোথায়? কাজ থাকুক বা না থাকুক, একটা কথা ছুড়ে মারলাম, সময় কোথায়? ইলমে দিন অর্জন করব, সময় কোথায়? মাদানী চ্যানেল দেখব, সময় কোথায়? মাদানী কাফালাতে যাব, সময় কোথায়? এক কথায় অর্থাৎ আমরা পার পেয়ে গেলাম, কেয়ামতের ময়দানে যখন দাঁড় করানো হবে, ওখানেও বলে দিব কি সময় কোথায়, এখন আমল নামার হিসাব দিব। এটা তো আর হবে না। দুনিয়ার মানুষকে ধোকা দিতে পারলাম, দুনিয়ার মানুষকে এক কথায় বুঝিয়ে দিলাম, সময় কোথায়? মাকে বললাম, মা সময় নেই, বাবাকে বললাম সময় নেই, আত্মীয় স্বজনকে বললাম সময় নেই, ইলমে দিনকে বললাম সময় নেই, মাদানী কাফালাকে বললাম সময় নেই, ইবাদতকে বললাম সময় নেই, কিন্তু কেয়ামতের ময়দানে তো সময় কোথায় একথা চলবে না রফিক ভাই। তখন তো আমাকে ঠিকঠাক প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব নিকাশ আমাকে দিতে হবে। আপনার দুনিয়াতে সময় থাকুক বা না থাকুক, একদিন আপনাকে এর হিসাব দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফরমান যে তোমরা এই পাতাসমূহকে আমল দ্বারা, ভালো আমল দ্বারা সজ্জিত করে নাও, যাতে করে কেয়ামতের দিন দুশ্চিন্তার কারণ না হয় আমাদের। আজকের বিষয়, সময় কোথায়? আমরা আলোচনা শুনবো মোবাল্লিগে দাওয়াত ইসলামী, রফিক ভাই আমাদের সাথে আছেন এবং আমাদের তৌফিক মাদানী ভাইও আজকে আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের থেকে আজকের বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো, আলোচনা শুনবো এবং আপনাদের কল এসএমএসগুলো আমরা সময় সময় নেওয়ার চেষ্টা করব। সুসংবাদ যেটা একটু পরে শোনাবো, আগে রফিক ভাই থেকে আজকের যে বিষয় নিয়েছি আমরা, এই বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি। জি রফিক ভাই,
আজকে যে বিষয় আপনি নিয়েছেন যে সময় কোথায়, মানুষ একটা নির্দিষ্ট সময় নিয়ে, সময় বলি, হায়াত বলি, আয়ুষ্কাল বলি, যা কিছুই বলি না কেন, একটা নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছে, আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদেরকে সকল কাজ করতে হবে। সকল কাজ বলতে শুধু প্রয়োজনীয় কাজকেই বোঝানো হয়েছে, অপ্রয়োজনীয় কাজকে নয়। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কোনো কাজ, অপ্রয়োজনীয় কোনো কাজ, যে কাজ কোনো প্রয়োজনের নয়, উদ্দেশ্যহীন কোনো কাজ করার জন্য দুনিয়াতে প্রেরণ করেননি। কাজেই আপনি যে কথাগুলো বললেন যে মা বাবা সন্তানকে দেখতে চাচ্ছে, এটাও তো স্বভাবের কাজ। যে কোনো সন্তান যদি তার মা বাবার সাথে নেক নজরে, মা বাবার প্রতি একবার নেক নজরে তাকায়, তাহলে তার আমল নামায় মকবুল হজের
স্বভাব।
তো কাজে এটাও স্বভাব, এটাও ইবাদতের কাজ। এখন সেই কাজের জন্য যদি আমার সময় না থাকে, কিংবা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের সময় না থাকে, যাদের সাথে সাক্ষাৎ করার বৈধতা শরিয়ত দিয়েছে, তো সেখানেও আমরা সেই কাজকেও আমরা ইবাদতে আমরা পরিণত করতে পারি। তো সেই কাজের জন্য যদি আমাদের সময় না থাকে, ইবাদত বন্দেগী তো অনেক ঊর্ধ্বের কথা। এখন কাউকে যদি আমি বলি যে নামাজ পড়ার সময় হয়ে গেছে আসুন, এখন সে যদি বলে যে ভাই অনেক ব্যস্ত, এখন সময় নেই, পরে পড়ে নেব, তো কোন কাজের জন্য সময় আছে?
আহা,
সোশ্যাল মিডিয়াতে বুদ হয়ে থাকার জন্য সময় আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য সময় আছে,
রাইট,
বন্ধু বান্ধবকে চ্যাটিং করার জন্য সময় আছে, অযথা গল্প গুজবের মধ্যে সময় দেওয়ার জন্য সময় আছে, পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর জন্য সময় আছে। কোন কাজের জন্য, প্রত্যেকটা উদ্দেশ্যহীন কাজের জন্য সময় আছে,
সময় আছে।
কিন্তু যেই কাজের মধ্যে সওয়াব রয়েছে, যেই কাজের মধ্যে পুণ্য রয়েছে, যেই কাজ বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, যে কাজ করলে কিয়ামতের দিনে তার আমল নামায় নেকির অংশ ভারী হয়ে যাবে, আমল নামা ভারী হয়ে যাবে, সেই কাজের জন্য সময় নেই। সেই সময় কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না। জাকির ভাই,
জি,
জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা কোনো জিনিসের জন্য
আফসোস করবে না।
শুধু একটা জিনিস, একটি বিষয়ে তারা আফসোস করবে, যা তারা দুনিয়ায় আল্লাহর স্মরণ ব্যতীত অতিবাহিত করেছিল। শুধু একটি জিনিস,
এই সময়কে নিয়ে,
ওই মুহূর্ত, যেই মুহূর্ত তারা আল্লাহর স্মরণ ব্যতীত দুনিয়াতে অতিবাহিত করেছিল, ওই সময়টার জন্যই তারা আফসোস করবে। হাফিজ ইবনে আসাকির তাবঈনুল কাযিবিল মুফতারি নামক কিতাবে বর্ণনা করেন, হিজরির পঞ্চম শতাব্দীর স্বনামধন্য বুজুর্গ হযরত সাইয়েদুনা সুলাইম রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন লেখনীর লিখতে লিখতে, মানে কোনো কিতাব লিখতে লিখতে, কিতাবাতি লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে যেত, তখন সেই কলম তিনি চাঁচার সময় তিনি জিকির শুরু করে দিতেন।
আল্লাহ আল্লাহ,
অর্থাৎ তার এই কাজটুকু, অর্থাৎ কলম চাচা, তার কাছে মনে হতো যে এটা অনর্থক একটা কাজ।
এই সময়টাও যেন তার,
এই সময়টাও যেন সে ইবাদতে পরিণত করতে পারে। কিতাবাদি লেখনী লিখছেন, এখন যখন কলম লিখতে লিখতে ক্ষয় হয়ে গেল, কলম হোক পেন্সিল হোক, তখন তিনি সে পেন্সিলটা চাঁচতে চাঁচতে, কলমটা চাঁচতে চাঁচতে, তখন তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির শুরু করে দিতেন। এই জন্যে যে এক ঢিলে যেন দুই শিকার করা যায়, তিনি কলম চাচার সময়টাও আল্লাহর জিকিরে ব্যয় করতেন, যাতে সেই সময়টা কলম চাচার কাজে, শুধুমাত্র কলম চাচার কাজেই ব্যয় না হয়। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা যারা বুদ্ধিমান, তারা তাদের প্রত্যেকটা জীবনের সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে তারা ইবাদতের মধ্যে কাজে লাগিয়ে দেয়। আমাদের প্রাত্যহিক জীবনে অনেক এমন কাজ আছে যেটা মুবাহ, যেমন আপনি গোসল করাটাই ধরে নিন, প্রতিদিন গোসল করা, এটা কি মুবাহ? জুমার দিন গোসল করা হচ্ছে সুন্নাত, এবং ফরজ গোসল যখন ফরজ হয় তখন ফরজ। তো প্রতিদিনের যে মুবাহ যে গোসলটা, এটাও বান্দা ইবাদতের মধ্যে সামিল করে নিতে পারে।
সুবহানাল্লাহ।
কিভাবে? যদি তার এই নিয়ত থাকে যে আমি গোসল করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব, ইবাদত করব, নামাজ পড়ব, দর্স কোরআন হাদিস আমি করব দেব, কিংবা আমি কোরআন ও হাদিসের দর্স শ্রবণ করব, অর্থাৎ যে কোনো নেক আমলের সে যদি নিয়ত করে নেয়, তাহলে সেই মুবাহ কাজটা তখন তার
সওয়াবে পরিণত,
মুস্তাহাব হয়ে যায়, সওয়াবে পরিণত হয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার সময়টুকুকে, অর্থাৎ সময় নেই এই কথা যেন না বলা, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আমরা যে কোনো জায়েজ কাজকে, মুবাহ কাজকে আমরা ইবাদতে পরিণত করতে পারি। কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সূরা আম্বিয়ার প্রথম আয়াতে ইরশাদ করছেন, কাজুল ইমানের অনুবাদ, যে মানুষের হিসাব নিকাশের সময় অত্যাসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। যে কাজটা আপনি বললেন, যে কোনো একটা কাজের জন্য, ইবাদতের জন্য মা বাপ ডাকছে যে বাবা একটু এসো, দেখা করে যাও, এবং সন্তান বলছে সময় কোথায় মা, বাবার সময় কোথায়। আচ্ছা, কোনো বন্ধু বান্ধব বলছে চলো একটু মানবতার কাজে আমরা যাই, মানবতার কল্যাণে কোনো একটা কাজ করি। অনেক কাজ আছে সময় দুনিয়াতে, এখন সে বলছে যে সময় কোথায় দোস্ত, আমি তো ব্যস্ত। তো এই যে কাজ, সময় কোথায়, তুমি কোন কাজটার জন্য দুনিয়াতে এসেছো, আর কোন কাজে তুমি ব্যস্ত, আর কোন কাজটা করার জন্য তোমার সময় নেই, এটা নির্ধারণ করবে ওই সকল ব্যক্তি যারা বুদ্ধিমান। যে আমার এই কাজটাও ইবাদতের, এই কাজটা যদি জায়েজ রয়েছে, শরীয়তের দৃষ্টিতে কোনো গুনাহ না, আমি এটাকেও আমি ইবাদতে পরিগণিত করে নিতে পারি, যদি আমি একটু নিয়ত করে নিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক।
আসলে দর্শক শ্রোতা, সময়টা এমন একটা বিষয়, কেউ এই সময়কে ধরে রাখতে পারে না। হ্যাঁ, আপনার ঘরে ঘড়ি আছে, আপনি চাইলে ঘড়ির ব্যাটারি খুলে রাখতে পারবেন, ঘন্টা আর ঘুরবে না, অর্থাৎ ঘড়ির টাইম অফ হয়ে যাবে। আপনি যদি চান কি আমার ঘড়ির টাইম যেন সামনে না যায়, আপনি ব্যাটারি খুলে রাখতে পারবেন, আপনার ঘড়ির সময় টাইম জায়গায় বসে থাকবে, কিন্তু সূর্য আর চন্দ্র সে অপেক্ষায় থাকবে না, দিনের পর দিন যাবে, রাতের পর রাত যাবে, আপনার ঘড়ির কাঁটা জায়গায় থাকবে কিন্তু সময়টা অতিবাহিত হয়ে যাবে। সময় এমন একটা বিষয় ধরে রাখা সম্ভব নয়, এটা চলেই যাবে। আপনি সারা দিন ঘুমিয়ে কাটান, সময় চলে যাবে। আপনি সারা দিন কাজের মধ্যে থাকেন, সময় চলে যাবে। আপনি সারা দিন ইবাদত করতে থাকেন, সময় চলে যাবে। সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না, আর এই সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে গুরুত্ব হিসাবে দেখতে হবে। সময়টা যেন আমার থেকে, এমন এমন ব্যক্তিরা পৃথিবী থেকে চলে গিয়েছেন যারা প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করতেন, আর প্রতিটা সেকেন্ডের তারা নিজের কাছে অনেক দামি মনে করতেন, ইবাদত করতেন, রিয়াজত করতেন, কাজে লাগাতেন। আর ওই সকল ব্যক্তিদের নাম আজ ইতিহাসের পাতায় পাওয়া যায়। তারা সময়কে গুরুত্ব দেওয়ার কারণে, সময়কে মূল্যায়ন করার কারণে আজ তাদের ইতিহাসে তাদের নাম রয়েছে। দর্শকের কিছু কলের দিকে যাব, এর আগে তৌফিক মাদানী ভাইকে বলবো কে কল শুনি, এরপর আপনার কাছে আসবো। যে আপনার যে সম্পর্কটা এখন বর্তমানে, যে আপনার ব্যস্ততা জামিয়াতুল মদিনার সাথে, একটা ছাত্র, একজন ছাত্র ভাই নিজের লাইফ লেখাপড়া চলাকালীন অবস্থায় সময়টা কিভাবে ম্যানেজ করতে পারে, সময় কোথায়? আজকে ছাত্রদেরকেও যদি কল করা হয় বা কথা বলা হয় দিনের কাজের ব্যাপারে, দিনী কাজের ব্যাপারে বলেন, বা বাবা মার খেদমতের ব্যাপারে বলেন, বা ইবাদত বা তেলোয়াত বা ব্যক্তিগত মোতালা, যেটা বলি আমরা ব্যক্তিগত কিতাবাদি পড়া, তো ক্লাসের পড়াই তো শেষ হয় না, সময় কোথায়? অর্থাৎ ছাত্ররা কিভাবে নিজের সময়কে ম্যানেজ করলে ইবাদত এবং মা বাবার খেদমত, নিজের পার্সোনালি যে পড়ার কিতাব অধ্যয়ন করা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনার থেকে কিছু শুনবো। দর্শক শ্রোতা, আশা রাখি অনেক ছাত্র ভাইরাও আমাদের সাথে আছেন। নিজের সময়কে কিভাবে আমরা কাজে লাগাবো, আর এই কথা যেন আমাদের থেকে বের না হয়, সময় কোথায়, মায়ের কাছে যাব সময় কোথায়, অধ্যয়ন করব সময় কোথায়, এটা যেন আমরা না বলি। তৌফিক মাদানী আমাদেরকে আশা করি কিছু এই বিষয়ে কথা শোনাবেন। আগে দর্শকের কল শুনি। জি, কল শুনিয়ে দেন।
আমার নাম আসাদুজ্জামান, আমি চ্যানেল খুবই দিনই থেকে, আমার কাছে অত্যন্ত ভালো সুন্দর লাগে, আপনাদের প্রবলেম শুনতে আমার অত্যন্ত ভালো লাগে, পরিবার সবাই দেখে পাড়াপতি সবাইকে বলে মাদানী চ্যানেল দেখার জন্য আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আপনার জন্য তো দিল থেকে অন্তর থেকে দোয়া, আল্লাহ তাবারকতাআলা আপনাকে কবুল করে নিক। মাদানী চ্যানেল থেকে যা দেখছেন, যা শিখছেন, এর উপরে আমল যেন করতে পারেন, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখার জন্য মানুষকে নেকির দাওয়াত দিচ্ছেন, খুব ভালো কাজ, দিতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। ঘরে ঘরে মাদানী চ্যানেল চলবে, দেখবে মানুষের সংশোধন হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম সাবি হাসান শিশা, আমি কলদার গ্রামাত্রা থেকে বলছিলাম। আমি একটা নাচ শিখেছি, নাচটি হলো কান্দি গিয়া কান্দে যেমন কান্দি গিয়া বান্দর।
মাশাআল্লাহ, আমাদের নাতখা ইসলামের সাথে আছেন, সম্ভব হলে আপনাকে শোনাবো। পরবর্তী কল দেন।
মাদানী চ্যানেল বাংলা আমার খুব ভালো লাগে, আমি প্রায় মাদানী চ্যানেল দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ যে মাদানী চ্যানেল যাতে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়।
মাশাআল্লাহ, প্রায় সময় দেখেন, এই কথাটাকে নিয়ে একটু কিছু বলতে চাই আমি, সেটা হলো যে প্রায় সময় নয়, আপনি যখনই সময় পাবেন তখনই মাদানী চ্যানেল দেখবেন। প্রায় সময় দেখলে হয়তো বা একটু দেখবেন, একটু দেখবেন না, এতে করে পুরো অনুষ্ঠানও, যেমন আজকে রহমতপূর্ণ প্রভাতে আমরা বিষয় নিয়েছি সময় কোথায়। এখন যদি আপনি 5 মিনিট দেখে চলে যান, তবে পুরা যে একটা বিস্তারিত আলোচনা এটা আপনি শুনতেও পাবেন না, আর এর প্রতি আপনার সময়ের প্রতি একটা আগ্রহ যে বাড়বে সেটাও আপনার দ্বারা হবে না। তো এই জন্য যখনই সময় পান পুরোপুরো অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল দেখতে থাকেন, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। পরবর্তী কল দেন।
আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, মাদিনায় ডাকো মাদিনায় ডাকো মক্কি মাদানি, তুমি দিলে খুশি হতাম।
মাশাআল্লাহ, আরে আসলাম ভাই, আপনি কালাম শুনতে চেয়েছেন, কেন শোনাবো না, অবশ্যই শোনাবো, সাথে থাকেন। ইব্রাহিম ভাই কয়েকটা কমেন্টস পড়ে নি, আপনার জন্য কিছু আসছে SMS, এরপরে কালাম শুনবে ইব্রাহিম ভাই থেকে। একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে আমাদের সাথে, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জাকির ভাই, একটি নাত শরীফ শুনতে চাই, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায়, কালামটি তিনি শুনতে চেয়েছেন। মাহি একজন আমাদের সাথে আছেন, তিনি আখাউড়া থেকে অনুষ্ঠান দেখছেন, দোয়া করবেন আমার মার জন্য ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আপনার মা যদি অসুস্থ থাকে আল্লাহ তাআলা শেফা দান করুক, হায়াতে তাইয়্যেবা দান করুক। এরপরে কাইয়ুম ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছি আপনাদের দোয়ায়। এবার উজ্জ্বল আত্তারি ভাইও আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহিদ ভাইও আছেন আমাদের সাথে, কালাম শুনতে চাইছেন। তৌফিক ভাই একটু সময় দেন, আমরা নাতে রসুল শুনি নেই, এরপর আপনার থেকে আলোচনা শুনবো। জি, আমাদেরকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
على رسولنا صل على محمد ভালোবাসার সুধা মুরিদা রসূল তোমার দিওয়ানা মুরিবানা রসূল ভালোবাসার সুধা মুরিদা রসূল তোমার দিওয়ানা মুরিবানা রসূল সুপ্রসন্ন ভাগ্য মোর করো রসূল সুপ্রসন্ন ভাগ্য মোর করো রসূল নোরা নিচে গড়া তোমার দেখো রসূল নীচে ঘর তোমার দেখো রসূল ভালোবাসার সুধা মোরে দাও রসূল তোমার দিবানা মোরে বানাও রসূল স্বপ্নে আমার সো তুমি সুধা মারে দার সোল দিদারের সোধা মারে দার সোল দিদারের সোধা মারে দার সোল দিদারের সোধা মারে দার সোল গুনগে মারদারে গুনগে রুগেল তো মারদারে তুমি তারে সুস্থ করে দাও রসূল তুমি তারে সুস্থ করে দাও রসূল ভালোবাসার সুধা মোরে দাও রসূল তোমার দিবানা মোরে বানা রসূল সারা জীবন যেন তোমার নাত পুরি সারা জীবন যেন তোমার নাত পুরি সবাদা মোর দূর করে দাও ইয়ার সোল সবাদা মোর দূর করে দাও ইয়ার সোল ভালোবাসার সুধা মোরে দাও রসূল তোমার দিবানা মোরে বানা রসূল স্বপ্ন আমার মুছে দে বেখুদা স্বপ্ন আমার মুছে দে বেখুদা একটু যদি টুট তোমার নারাও রসূল একটু যদি টুট তোমার নারাও রসূল ভালোবাসার সুধা মোরে দাও রসূল তোমার দিবানা মোরে বানা রসুল, ভালোবাসার সুধা মোরে দাও রসুল, তোমার দিবানা মোরে বানা রসুল।
মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা বানাক, আশিক বানাক, আমরা যেন দিন রাত আমার নবীর চিন্তায়, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর কল্পনায় যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। যে সুসংবাদটা দেওয়ার ছিল দর্শকের উদ্দেশ্যে এটাও বলে দিই, দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি বছর যে টেলিথন অনুষ্ঠিত হয়, অর্থাৎ চাঁদা কালেকশনের একটা অপশন রাখি আমরা প্রতি বছরে জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনার জন্য। তো আলহামদুলিল্লাহ এবছরও টাইম ডেট ফাইনাল হয়ে গিয়েছে, আগামী শুক্রবার 5 নভেম্বর ইনশাআল্লাহ তালা পুরো বাংলাদেশে টেলিথন, টেলিথনের আয়োজন, টেলিথন কালেকশন হবে ইনশাআল্লাহ তালা, প্রতি ইউনিট 5,000 টাকা। তো গত বছরও আপনারা এই টেলিথনে অংশগ্রহণ করেছেন, এর আগেও অংশগ্রহণ করেছেন, অনেক আছে যারা 50 ইউনিট দেয়, অনেকে আছে 100 ইউনিট দেয়, অনেকে আছে 26 ইউনিট দেয়। তো আমরা আজকে নিয়ত করিনি আগামী শুক্রবারে যে টেলিথনের আয়োজন করা হয়েছে সেখানে আমি 26 ইউনিট দেবো, 52 ইউনিট দেবো, 100 ইউনিট দেবো, 112 ইউনিট দেবো, এভাবে করে প্রতি ইউনিট 5,000 টাকা, এক ইউনিটে আমরা 5,000 টাকা নির্ধারণ করেছি। আর যারা ইউনিট দেওয়ার নিয়ত করছেন এই মুহূর্তে বা করবেন আগামীকালকে বা পরশু দিনকা, আপনারা আপনার কল আমাদের কল সেন্টারে পাঠিয়ে দিন, অর্থাৎ ভয়েস পাঠিয়ে দিন, কল করে জানিয়ে দিন কি আমি এত ইউনিট দিব দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনার মাদ্রাসাতুল মদিনা পরিচালনার জন্য। আর এই জামিয়াতুল মদিনার একজন মজলিসের ইসলামী ভাই আমাদের সাথে আছেন, তৌফিক মাদানী থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করে আজকের বিষয় নিয়ে যাই। তৌফিক ভাই, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আপনি যে বিষয়টা আমাকে প্রশ্ন করলেন এর মধ্যে দুটো দিক, একটা হচ্ছে মা বাবাকে সময় দেয় না ছাত্ররা, আরেকটা হচ্ছে এক্সট্রা মোতায়না বা এক্সট্রা পড়ালেখা
জি
যেটা তাদের দর্শী কুতুবের বাইরে, এটা কিভাবে করবে?
জি জি,
এটা প্রত্যেক স্টুডেন্টের জন্য এবং সাথে সাথে যারা পড়ালেখার সাথে রিলেটেড সবাই এ বিষয় থেকে আমরা কিছু জিনিস শেখার আছে। দেখেন, আমরা টাইম ম্যানেজমেন্ট এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বে, এর টাইম ম্যানেজমেন্ট, এমনকি টাইম ম্যানেজমেন্টের উপর অনেক অনেক গবেষণা বা লেখাপড়াও চলতেছে।
জি জি,
তো আমরা যারা জামিয়াতুল মদিনায় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মধ্যে ব্যস্ত রয়েছে বা ছাত্র, আমাদের জন্য টাইম ম্যানেজমেন্ট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তো ক্লাস টাইমে ক্লাস করি 8টা থেকে 4টা কিংবা 8টা থেকে 1টা কিংবা 10টা থেকে 4টা, যার যেরকম টাইম, তো ওই টাইমিংয়ে আমরা লেখাপড়া করি। ক্লাস হুজুরা আমাদেরকে দরস তাদরিস করে, আমরা এটা শিখি, ফিডব্যাক দিই, তো আউট আমরা যে সময়টা পাই
জি,
এই সময়ের মধ্যে আমাদের পুরো দর্শী যে মাওয়াদগুলো এগুলো আমাদের কমপ্লিট করার পর আসলে আমরা যদি টাইমকে ওভাবে ম্যানেজ করি তাহলে দেখা যাবে আমরা সারাদিনের মধ্যে অনেক সময় আমরা বের করে নিতে পারি। যেমন একটা জামিয়াতুল মদিনার ছাত্র হিসেবে আপনি জিজ্ঞেস করেছেন, এদের ব্যাপারে আমি বলছি, মনে করেন সে 8টা থেকে 1টা পর্যন্ত লেখাপড়া করলো,
ক্লাসে থাকে,
ক্লাসে রইল, তো ধরেন আমাদের জোহরের নামাজ কয়টায়? 1:30, তাহলে মাঝখানে আমার সময় কতক্ষণ? আধা ঘন্টা সময় মাঝখানে গ্যাপ। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমার কাজ কি? অজু করতে হবে,
ফ্রেশ হতে হবে, নামাজ
সুন্নাত পড়তে হবে। তাহলে আমার মাঝখানে আমি যদি 6 মিনিট এটার জন্য ছেড়ে দেই, আরো আপনার প্রায় 26 মিনিট 25 মিনিট আমি সময় এখানে পেয়ে যাই। তো এই সময়টাকে আমি কি করি? এই সময়টাকে আমি হয়তো বা একটু রেস্ট, একটু অনেকক্ষণ ক্লাস করলাম, ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম, এই সময়টাকে আমরা অবহেলায় কাটিয়ে দেই, তাহলে এখানে আধা ঘন্টা সময় আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা যখন নামাজ দোয়া শেষ করি, নামাজ দোয়া শেষ করার পর খাবার খেয়ে যখন আমি পুনরায় পড়তে বসবো, এর পূর্ব পর্যন্ত দেখা যায় মনে করেন দুইটা একটা চল্লিশে যদি আমার কাজ শেষ হয় নামাজের, তাহলে আমার পড়ালেখায় বসতে বসতে আড়াইটা বেজে যাচ্ছে, তাহলে আড়াইটা বাজতে তাহলে আমার মাঝখানে কতক্ষণ সময় পাওয়া গেল, প্রায়
50 মিনিট।
50 মিনিট, এই 50 মিনিট সময় কি আমার খাইতে লাগে, খাওয়ার প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়ে না, আমরা কি করি থালা নিয়ে বসলাম, বসে
গল্পগুজব শুরু হয়,
গল্পগুজবের মধ্যে সময়টা কাটিয়ে দিলাম, ওই আড়াই ঘন্টা বাজলে পরে আমি গিয়ে বই নিয়ে বসবো, ওই প্ল্যানিং থাকে। যদি আমরা এর আগেই এই 50 মিনিট সময় ঠিক আছে আমার লাগবে, কিন্তু 50 মিনিটের লাস্ট 10 মিনিট আমি খাওয়ার জন্য রাখি, বাকি 40 মিনিটকে আমি চাইলে এখানে কাজে লাগাইতে পারি। সাথে সাথে আপনি হালকায় বসলেন বা পড়ালেখায়, ওখানে আমাদের সিস্টেম আছে 4-5 জন মিলে একসাথে পড়ে, তো হালকা নিগ্রাম যতক্ষণ আসে না ওর জন্য আবার অপেক্ষা 5-7 মিনিট ওখানে, তো এই টাইমটাকে আমি ম্যানেজ করি। সাথে ওখানে পড়ালেখা শেষ করে আমরা ঘুমোতে যাই, ঘুমোতে গিয়ে দেখা যায় বিছনা করতে করতে গল্প করতে করতে আরো 20-25 মিনিট ওখানে আমরা ওয়েস্ট করে ফেলি, ওই টাইমটাকে আমরা হাতে নেই যে আমার এই টাইমটাতে আমি বসে বসে পড়তে থাকবো, যখন আমার ঘুম চলে আসবে ঘুমিয়ে যাব। তো এভাবে আমরা আসরের পর, মানুষ মনে করে আসরের পরে এটা রিল্যাক্সমেন্ট, মানে এটাতে কোনো পড়ালেখাই করা যাবে না, এটা করলে মাথা ব্রেন খারাপ হয়ে যাবে, এরকম একটা কনসেপ্ট কিন্তু আছে, এটা আপনি দিনই বলেন বা দুনিয়াবি বলেন সবার। আসলে এই জিনিসটা হচ্ছে আপনার যখন সূর্য ডুবে এর কিছুক্ষণ সময় পর্যন্ত, এটা ফুল টাইম যে আপনি টোটালি পড়ালেখা করতে পারবেন না এরকম,
এরকম না।
আপনি যদি মনে করেন সূর্য ডুবার 20 মিনিট আগে পড়ালেখা ছেড়ে দেন বা 20-25 মিনিট পর্যন্ত আপনি ফ্রেশ মাইন্ড একটু ঘোরাফেরা করেন, তাহলে এটা আপনার মাইন্ডের জন্য ভালো এবং আপনি ওই সময় পড়ালেখা না করাটা এটার ব্যাপারে আছে। তো এটার জন্য দিনই ভাবে যে জিনিসটা, সে ওই সময় ইস্তিগফার করার টাইম, এই টাইমটা হচ্ছে ইস্তিগফার করার, সূর্য ডুবার কিছুক্ষণ আগে থেকে,
মাগরিবের পূর্ব মুহূর্তে,
মাগরিবের পূর্ব মুহূর্তে। তো এভাবে কিছু জিনিস আমরা পাই, এই সময়টা হচ্ছে ইস্তিগফার করার। তো যারা ওয়াজিফা যায় পড়বে, ইস্তিগফার করবে, এই সময়টা গুরুত্বপূর্ণ। আর চাইলে কেউ ঘোরাফেরা করে নিজের মাইন্ডকে ফ্রেশ করলো, কিন্তু এর পূর্ব পর্যন্ত আমরা প্রায় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টাও আমরা এখানে সময় পাই যখন দিন বড় থাকে। তো এভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাতে পারি, সাথে রাত মাগরিবের পর থেকে এসা পর্যন্ত এটা তো পড়তেই হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে 2টা সময়ের বরকতের জন্য দোয়া করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সময়ের জন্য দোয়া করেছেন, একটা হচ্ছে ফজর, ফজরের পর, আর একটা হচ্ছে
মাগরিবের পর,
মাগরিবের সময়, ফজরের সময় আর মাগরিবের সময়, এই 2টা সময় এত গুরুত্বপূর্ণ। এই 2টা সময় আপনি যে কোনো কাজ করবেন ইনশাআল্লাহ এই সময়গুলোতে বরকত পাবে। তো এই সময়টা তো অনেক গুরুত্বের সাথে এই সময়গুলোকে আপনাকে কাজে লাগাতে হবে, পড়তে হবে। এরপরে আসেন ইশারের পর, বা ইশারের আগেও আমরা নামাজের
বিরতি যখন পাই,
বিরতির জন্য, খাবারের বিরতির জন্য যথেষ্ট টাইম ওয়েস্ট করে থাকি, এই সময়টাকে আমরা ম্যানেজ করি। সাথে ইশারের পরে, ইশা থেকে ফজর পর্যন্ত এর সময়ের মধ্যে আমি কতক্ষণ ঘুমাই, এই ঘুমানোর টাইমটা মাইনাস করে ফুল টাইমটাকে আমি কাজে লাগে পড়ালেখার ক্ষেত্রে, তো দেখা যাবে আমরা বিশাল একটা সময় পাবো, যে সময়টাতে আমরা ক্লাসের পড়া কভার করে আমরা আরও এক্সট্রা সময় পাবো, যে সময়ের মধ্যে আমরা অনেক বেশি থেকে বেশি পড়ালেখা ইনশাল্লাহ করতে পারবো, এটা দর্শী হোক, দর্শী কুতুবের বাইরে হোক।
রাইট।
দ্বিতীয় যে বিষয়টা, মা বাবাকে সময় দেওয়া, একজন ছাত্রের জন্য মা বাবাকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভব। ছাত্ররা যদি বলে আমাদের সময় থাকে না, আমি সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি মা বাবা, এই জিনিসটা এক ধরনের বাহানা বলতে পারেন। যেমন ধরেন কেউ যদি হোস্টেলেও থাকলো, জামিয়াতুল মদিনায় বা বিভিন্ন জায়গায় হোস্টেলে থাকলো, এ প্রতি 2 মাসে একবার বাড়িতে যাক, একবার বাড়িতে গিয়ে 3 দিন সময় যদি ও বাড়িতে থাকে, 3 দিন সময় থেকে বাড়িতে মা বাবাকে সময় দেয়। এখন আমরা বাড়িতে গেলে হয় কি, আমরা যাই বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে
ঘোরাঘুরি শুরু হয়,
ঘোরাঘুরি, অনেকদিন পরে বাড়িতে আসলাম, কোথায় বন্ধু আছে, কোথায় কে আছে, আমরা ঘোরাফেরা করে সময় ওয়েস্ট করে দিলাম। আমরা যদি ওই সময় চাই দুই দিন তিন দিন সময় আমরা যখন জামিয়াতুল মদিনা থেকে বাড়িতে তো যাওয়া হইতো, তো বাড়িতে গেলে আমরা বিশেষ করে তিনটা জায়গায় টাইম ওয়েস্ট করতাম। একটা ছোট ভাই আছে, ছোট ভাইদের সাথে মা বাবা, এই
নিজের ফ্যামিলির লোক সব
ফ্যামিলির সাথে, আর এক্সট্রা একজন দুজন বন্ধুর সাথে হয়তো আউট কথাবার্তা হতো, ঘোরাফেরা হতো, বাকি সব সময় ফ্যামিলিতে এদের মধ্যে টাইম ওয়েস্ট করতাম। অনুরূপভাবে ছাত্ররা যদি চায়, এখন আমরা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মা বাবার চাহিদা বা মা বাবার সাথে বসে যদি আপনি গল্পও করেন, তো এটা এদের জন্য এত খুশির আনন্দের মুহূর্ত যে আমার ছেলে আমার সাথে বসে গল্প সল্প করছে।
গল্প বলতে যেমন ধরেন গিয়া মাদ্রাসার মধ্যে যে লেখাপড়া গুলো হয়,
জি জি অবশ্যই,
যে কিতাব গুলো আমরা অধ্যয়ন করি, মাদ্রাসার ব্যাপারে কথা বললাম, আমাদের মাদ্রাসা এভাবে পরিচালনা হয়, সেখানে এভাবে ইবাদতের তারগিব দেওয়া হয়, সেখানে এভাবে আমল করানো হয়, সেখানে নামাজের টাইম এভাবে, মায়ের কাছে বসে আমার প্রতিদিনের যে একটা রুটিন আছে, শিডিউল আছে, এটা যদি মাকে শুনায় মা এভাবে 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 ওস্তাদ সাবরা আমাকে আমার সময়গুলো পার করছি, আমি আবার বাড়িতে যাওয়ার সময় যদি যে কিতাবগুলো আমরা আমাদের অধ্যয়ন করা দরকার, বাহারে শরিয়াত বলেন বা অন্য অন্য কিতাবগুলো, ক্লাসই কিতাবের পরে অন্য কিতাব যেগুলো আছে ক্লাস টাইমে বা ক্লাসে পড়ানো হয় না এমন কোনো কিতাব যদি আমরা সাথে নিয়ে যাই, নিয়ে গিয়ে বাড়িতে পড়লাম, বাড়িতে বাড়ির মানুষ যারা আছে তাদের সামনে এই কিতাব থেকে দরস দিলাম, তো তারাও কিছু শিখতে পারলো, আমারও সময় গেল, আমিও কিছু জানতে পারলাম কিতাব থেকে, কতই না ভালো হয়ে যায় না, নিজের লাইফটা কত সুন্দরভাবে অতিবাহিত হয়, একটা শেখার বিষয় আর একটা হলো গিয়ে অপরকে শেখানোর বিষয়। আল্লাহ তাআলা বরকত দান করুক, খুব সুন্দর কিছু কথা আমরা শুনলাম, নিজের সময়কে কিভাবে আমরা অতিবাহিত করব, যাতে করে এই বাহানাটা না আসে সময় কোথায়। রফিক ভাইও শুনতেছিলেন কথাগুলো, অনেক ইসলামী ভাইয়ের কমেন্টসও আছে, না তো আমরা একটু পরে শুনবো, আগে রফিক ভাই থেকে কিছু মাদানি ফুল শুনে নিই। জি ভাই,
আসলে সর্বোপরি এই একটাই কথা যে টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট যদি আমরা করে নিই, যে আমার এই এই কাজের জন্য এই সময়, নামাজের সময় আলাদা বের করে নিলাম, খাবার দাবারের সময় আলাদা, অধ্যয়নের সময় আলাদা, তারপর হচ্ছে আত্মীয় স্বজন পরিবার বর্গ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগের জন্য, আপনি দেখবেন বিশেষ করে প্রবাসী যারা,
জি
যারা প্রবাসে থাকে, এদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অধিকাংশ ক্ষেত্রে এরা ম্যানেজ করে নেয়,
ম্যানেজ করে।
দেখেন আপনি, যারা দেশ ছেড়ে চলে গেছে তারা কিন্তু কল করে দেশের মানুষের খবরাখবর নেয়, কিন্তু আমাদের সময় হয় না যে প্রবাসে যারা আছে তাদেরকে একটু ফোন করে সময় নিয়ে।
ভালো একটা কথা,
এটা হচ্ছে এমন একটা টাইম ম্যানেজমেন্ট, আর এর জন্য দরকার হচ্ছে আকুতি, মনের একটা মানে প্রয়োজন বোধ করা, ফিল করা যে না আমি কাউকে ছেড়ে এসেছি, মানে আমি কাউকে লেফট করে এসেছি বিহাইন্ডে, তো এটা হচ্ছে সেই আকুতি, সেই প্রয়োজন থেকে এই জিনিসটা আসে। এখন আমি যদি এটাকে প্রয়োজন মনেই না করি তাহলে আমার কাছে সময় নেই,
রাইট,
আর আমি যদি প্রয়োজন মনে করি তাহলে এর জন্য আমার কাছে পর্যাপ্ত সময় রয়েছে,
রাইট,
ঠিক আছে না? তো আত্মীয় স্বজন এমনও দেখা যায় যে ছমাস হয়ে গেছে, নমাস হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, সাপোজ আপনি বোনের কথাই ধরে নিন, বোন ফোন করে বলছে ভাইকে যে ভাই অনেকদিন হলো তোর চেহারাটা দেখছি না, তুই একটু কাছে তো আয়, তোকে একটু দেখি। এখন ভাই বলছে আপা আমার সময় কোথায়, আমি তো ব্যবসা নিয়েই পড়ে আছি, এমনও মানে সময় দেখা যায় যে আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে দেখার সময় হয় না। ভাই আপনি কোন ব্যস্ততার মাঝে আছেন যে আপনার সন্তান অসুস্থ তাকে দেখার সময় নেই, আপনার বোন আপনাকে আহ্বান করছে তাকে দেখার আপনার সময় নেই? হ্যাঁ, তো ওই যে আপনি একটা কথা বললেন যে কিয়ামতের দিন, আমি তো বলবো যে কিয়ামতের দিন তো অনেক দূরে, যখন মৃত্যুর দূত চলে আসবে তখন কি বলবো,
সময়
হে আজরাইল, আমার তো মরণের এখন সময় হয়নি, আমার সময় নেই, আপনি পরে এসে আমার রূহ কবজ করেন, এমনটা কি বলতে পারবো? এমনটা বলার কোনো অবকাশ
নেই,
থাকবে না। তো ওই সকল ইসলামী ভাই কিংবা ওই সকল ইসলামী বোন,
এখানে যে বিষয়টা আসতেছে আপনারা বলতেছেন, মানে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য একটা মানে সময়, আসলে একটা মজার বিষয় হলো যদি কেউ আত্মীয়তার বন্ধন রক্ষা করে তাহলে তার হায়াত বেড়ে যায়।
আহা সুবহানাল্লাহ,
তো এটা তো এমন সময় দেওয়া যেটার বেনিফিট আপনি দুনিয়াতে থাকতে পেয়ে যাবেন।
আসলে তৌফিক ভাই, প্রতিটা আত্মীয়ই কিন্তু অপেক্ষায় থাকে,
অবশ্যই
আমার কাছে কল আসবে বা সে আমার খবরাখবর নিবে, যেমনটা আমি নিজে, আপনিও বা দর্শক শ্রোতা যারা আছেন আপনারাও অপেক্ষায় থাকেন কি কখন কে ফোন দিবে, এমন কোন লোক যার কাছে মোবাইল আছে, সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একবার মোবাইলটা চেক করে যে কেউ কল করলো কিনা, কেউ মেসেজ করলো কিনা, অপেক্ষায় কেন থাকেন আপনি? একটা টান তাদের প্রতি, একটা ভালোবাসা, কেউ না কেউ আমাকে কল করবে। একদিন দুই দিন যদি পার হয়ে যায়, বড় ভাইয়া যদি কল না করে, তো তার প্রতি একটু গোসা চলে আসে, ভাই দুই দিন হয়ে গেল, ভুলে গেল আমাকে, দুই দিন ধরে কল দিচ্ছে না আমাকে, কেন? আপনার একটা টান তার প্রতি, ভালোবাসা, আমাকে কল করবে, আপনার প্রতিও কারো এমন ভরসা আছে, কেউ আমাকে, সে আমাকে কল করবে। আত্মীয় স্বজনের খবর নেওয়ার ব্যাপারে যদি বলি, সময় কোথায়, না এটা করিয়েন না।
আসলে আমাদেরকে এটার ফজিলত সম্পর্কে জানতে হবে। ফজিলতের বিভিন্ন বিষয় হাদিস শরীফে সেলাই রাহিমের অনেক গুরুত্ব, অনেক
জি জি আত্মীয় সম্পর্ক বজায় রাখার অনেক গুরুত্ব রয়েছে। আমরা অনেক সময় আলোচনা করি অনুষ্ঠানে বিষয়গুলো নিয়ে। ইব্রাহিম ভাইয়ের কাছে যাব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবে, এর পূর্বে দুই একটা কলও শুনি। জি, আমাদেরকে দর্শকের কল শুনিয়ে দিন।
গোলাম হোসেন চট্টগ্রাম থেকে বলতেছি। মাশাআল্লাহ ওয়াসাল্লাহ, মদিনী চ্যানেলের অনুষ্ঠান দেখে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা মদিনী চ্যানেলকে আরো উন্নতি দান করুক, আর আমাদেরকেও মদিনী চ্যানেল নিয়মিত দেখার, বিশেষ করে আমাদের ঘরের সদস্যদেরকে দেখানোর সৌভাগ্য দান করুক। কারণ আমাদেরকেও ঘরের লোকদেরকে শিখার জন্য সহজ ব্যবস্থা হচ্ছে মদিনী চ্যানেল ঘরে ঘরে প্রচার করা। আমি আলহামদুলিল্লাহ যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম অনুষ্ঠান করতেছেন, আমাদের শিখাচ্ছেন। আল্লাহ আমাদেরকেও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বরকত দান করুন। পরবর্তী কল দেন।
আমার নাম ফয়সাল, আমি নোয়াখালী থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আর আসল কি শিষ্ট কি নবীর রোজা?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথেই থাকতে হবে, শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি হবিগঞ্জ থেকে চুনাজাত উপজেলা, তৌফিকুল ইসলাম সোহাইবি। আমরা অনেকেই বসে বসে দেখতেছি আপনাদের চ্যানেলটা, অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ভালো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। পরবর্তী কল দেন।
আমার নাম রুহুল আমিন, ঢাকা নবাবগঞ্জ। আমি একটি নাতে রসুল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার?
জীবনী হবে কি তোমার অদিদার ইয়া রাসূলুল্লাহ, সাথেই থাকুন। আমাদেরকে ইউসুফ ভাই কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইয়ুম ভাইও আবারো কমেন্টস করেছেন, জাকির ভাই নাটটা শুনতেই চাই, ছাড়ো চিন্তা পৃথিবীর। এই নাটটা বের করেন আপনি, এই নাটটাই শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা, যদি সম্ভব হয়। কাউসার ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি বললেন আমি নিয়ত করছি ইউনিট দিব এবং জমাও করাবো, কালেকশন করবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, নিয়ত চলে আসতেছে ইসলামী ভাইদের। আমরা একটা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি। ইব্রাহিম ভাই কি এটা শোনানো সম্ভব? ছাড়ো চিন্তা পৃথিবীর কালামটা যদি থাকে আপনার কাছে শুনিয়ে দিন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। চারো চিন্তা পৃথিবী, চলো সবে মদিনাতে, ছাড়ো চিন্তা পৃথিবীর, চলো সবে মদিনাতে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে, ছাড়ো চিন্তা পৃথিবীর, রহমতের মেঘমালা শ্রিয় ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিবানা ঘর থেকে বের হলে, প্রিয় নবীর দিবানা ঘর থেকে বের হলে, চারো চিন্তা পৃথিবী, চলো সবে মদিনাতে, প্রিয় নবীর ধারে গেলে, মনের আশা পূরণ হবে, চারো চিন্তা পৃথিবীর। মামিনার দোলালে সব নবীদের সরদার মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি, দুশমনেরা জয় যে জ্বলে মিলাদ মোরা পালন করি, দুশমনেরা জয় যে জ্বলে চারো চিন্তা পৃথিবী, চলো সবে মদিনাতে মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে চারো চিন্তা পৃথিবী, সারা বিশ্বের একটি জায়গা যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে, যেথায় আমাদের মতো অচল টাকা যায় যে চলে ছাড়ো চিন্তা পৃথিবীর, চলো সবে মদিনাতে মনের আশা পূরণ হবে, প্রিয় নবীর দ্বারে গেলে চারো চিন্তা পৃথিবীর, প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই পাই, প্রিয় নবীর দক্ষিণায় প্রতিটি দিন যায় যে চলে, প্রিয় নবীর দক্ষিণায় প্রতিটি দিন যায় যে চলে চারো চিন্তা পৃথিবী, চলো সবে মদিনাতে প্রিয় নবীর দ্বারে গেলে মনের আশা পূরণ হবে, চারো চিন্তা পৃথিবী, অন্য কারো দরবারে যায় না কখনো তারা, পূরণ হয় যাদের আশা হয় যাদের আশা, প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, চলো সবে মদিনাতে মনের আশা পূরণ হবে।
আল্লাহ সুবহানাল্লাহ। তৌফিক ভাই, এমন একটা শহর যেখানে আমাদের মতো এই অচল পয়সাগুলোই চলে, আল্লাহ তাবারক ও তাআলা সকলের অন্তরে এমন মহাব্বত দান করুক।
আমিন।
কত সুন্দর কথা লিখছেন, আমাদের মতন অচল পয়সা সেখানে চলে, অন্য কোথাও আর চলে না, কে গ্রহণ করবে আমাদেরকে? আজ যে সম্মান, আজ যে আল্লাহ তাবারক ও তাআলা ইজ্জত দিয়েছে আপনাকে, আমাকে সম্মান দিয়েছে, রাস্তায় বের হলে মানুষ সালাম করে, সম্মানিত স্থানে বসতে দেয়, সবার আগে মাইক দেয় কথা বলার জন্য, বিচারের জন্য আগে ডাকে, কার ওসিলায়, কার সাদকায়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। তার ওসিলায়টাও তো বললেন কি, আমাদের প্রতিটা দিন ভালো কাটে আমার নবীর ওসিলায়, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার দান করুক, আমল করার দান করুক, যে নবীর সাদকায় পাগড়ি পেয়ে সম্মানিত হয়েছি, যে নবীর সাদকায় দাড়ি পেয়ে সম্মানিত হয়েছে, ওই নবীকে যেন আমরা অন্তর থেকে ভালোবাসতে পারি, মুখে নয়, অন্তর থেকে যেন ভালোবাসার সেই ব্যবস্থা, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। যে আলোচনা করছিলাম দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে, সময় কোথায়, একটি বিষয়ে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো গিয়ে, আমি একজন ব্যক্তি, আর আমি ব্যক্তি কিন্তু কারো মামা, আবার কারো ভাগ্না, কারো ভাই, কারো ভাতিজা, এভাবেই না আমি,
আমি কারো ভাতিজা আবার কারো ভাই, আমি কারো ভাইগ্না আবার কারো মামা, আমি কারো আত্মীয় কাছের আত্মীয় আবার কারো দূরের আত্মীয়, আমি একজন ব্যক্তি। কিন্তু আমার সাথে সম্পর্ক প্রতিটা ব্যক্তির সাথে, আমার আত্মীয় যারা আছেন, কাছের আত্মীয় হোক বা দূরের আত্মীয়, সবার সাথে আমার সম্পর্ক। কেউ বা আপনাকে মামা বলে ডাকে, আবার আপনাকেই কেউ ভাই বলে ডাকে। কিন্তু এটা হয় না কখনো কি একজন ব্যক্তিকেই আমি মামা বলবো আবার তাকেই ভাই বলবো, এটা হবে না। কিন্তু আমাকে কেউ মামা বলে, আবার কেউ ভাই বলে, কেউ আবার চাচা বলে, কেউ আবার দাদা বলে। আমি একজন ব্যক্তি, কিন্তু আমাকে বহু নামে মানুষ ডাকে। আর যারাই আমার আত্মীয় কাছের আত্মীয়, সবার প্রতি আমার একটা হক আছে, আমার একটা দায়িত্ব আছে, আমার একটা কর্তব্য আছে সবার প্রতি। এখন সেই কর্তব্য থেকে, সেই দায়িত্ব থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আর যদি বলি আমার সময় কোথায়, তবে আপনার মতো আপনার চেয়ে দুর্ভাগা আর সমাজে কোনো ব্যক্তি হতে পারে না। মামা বলে যে ডাক দিল, কতটা ভালোবাসা এখানে, ভাই বলে যে ডাক দিল, কতটা ভালোবাসা এখানে কাজ করে, বা চাচা বলে যে ডাক দিল, কতটা ভালোবাসা এখানে। তো সেটাকে যদি আপনি তুচ্ছ মনে করেন আর বলেন আমার সময় কোথায়, হ্যাঁ একটা আছে মান অভিমান রফিক ভাই, একটা আছে মান অভিমান, আর একটা আছে অবহেলা করা, দুইটা কিন্তু দুই জিনিস। মান অভিমান কি রফিক ভাই, তৌফিক ভাই? সেটা হলো গিয়ে মান অভিমান কোনো বিষয় নিয়ে, কোনো কথা নিয়ে আপনার আমার মনে কষ্ট পেয়েছি, আমি কষ্ট পাওয়ার কারণে আমি একটু অভিমান করে আছি, তোমাদের সাথে কথা বলবো না, আমাকে তোমরা দাওয়াত দেওনি, তোমরা আমাকে জিজ্ঞাসা করোনি, তোমরা আমাকে দুঃখের সময় ডাকো, সুখের সময় ডাকো না, একটা মান অভিমান আমার মধ্যে, আমি কথা বলতেছি না, একটা মান অভিমান। এটা কিছুদিনের জন্য হয়, কয়েকদিনের জন্য হয়, যখন ওই দিক থেকে কল আসে আর বলে আসলে বুঝতে পারিনি, সরি ভুল হয়ে গিয়েছে, তখন মান অভিমানটা হৃদয় থেকে বের হয়ে যায়। আর একটা হয়েছে তুচ্ছতা ছিল করা, আর একটা হয়েছে অবহেলা করা। এটা কখনো না, যার সাথে আপনি করছেন সে ক্ষমা করবে, সে তো ক্ষমা করতে চাইবে না, কেননা আপনি আমাকে অবহেলা করেছেন, আপনি আমাকে কোনো দাম দেননি, আপনি আপনার কাছে আমার কোনো দাম নেই, আপনি আমাকে অবহেলা করেন। অবহেলাটা বড় খারাপ জিনিস, অবহেলাটা বড় অপমানজনক জিনিস। এই জন্য এই যে খবরাখবর নেওয়া রফিক ভাই আত্মীয় স্বজনের, এখানে অবহেলা অনেক বড় একটা,
বেশিরভাগ ক্ষেত্রে মানে অবহেলাটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আর এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটি হাদিস রয়েছে, শিক্ষণীয় একটি হাদিস।
জি,
এবং আল্লাহ করুক যে এই হাদিসে পাক থেকে আমরা শিক্ষা গ্রহণ করে
আমিন
সেই অনুযায়ী যেন আমরা
আমল করতে পারি।
আল্লাহ নবী ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস,
জি,
যে দুটি নিয়ামত এমন রয়েছে যা নিয়ে অনেক লোক বিভ্রান্তিতে থাকে সব সময়, তার একটি হচ্ছে সুস্থতা, অপরটি হচ্ছে অবসর,
অবসর
অবসর সময়।
জি,
তো সুস্থতা নিয়েও মানুষ যেমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, বিভ্রান্তির মধ্যে থাকে, অবসরকে নিয়েও মানুষ, অবসর যে সময় রয়েছে এই অবসর সময়কে নিয়েও মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে। মানুষ চিন্তা করে যে এখন সময় অনেক রয়েছে, আমি এই কাজটা এখন না পরে করে নেব।
আচ্ছা
ঠিক আছে, আত্মীয় ডেকেছেন ঠিক আছে এখন না পরে আমি করে নেব, মা বাবা একটা কাজ করতে বললেন মা এখন না আমি পরে করে নেব, এই যে মানে অবসর সময়টাকে গনিমত মনে না করা, সুস্থতাকে গনিমত মনে না করা, আজ আমি সুস্থ রয়েছি, কোনো একটা কাজ করার আমার কাছে হুকুম এলো বা নির্দেশ এলো কিংবা সাজেশন করলো কেউ, আমি সেই কাজটা কি করলাম, সেই কাজটাকে রেখে দিলাম, ইম্পর্টেন্ট ওইটার যে ইম্পর্টেন্স রয়েছে সেটা আমি দিলাম না, তো আমি ভাবলাম যে এই কাজটা আমি আগামীকাল করে নেব, পরে করে নেব, তো আজ আমি সুস্থ রয়েছি, কালকে তো সুস্থ নাও
থাকতে পারি,
কালকে অসুস্থ হয়ে যেতে পারে, আজ আমি জীবিত রয়েছি, কাল আমি মৃত্যুবরণ করতে পারি, তখন সেই কাজটা কে করবে? তো কাজেই সময়ের কাজ, সময় মানে ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট যেটা, এটার যদি গুরুত্ব আমরা না দিই তাহলে আমাদের জীবনে অনেক আক্ষেপ করতে হবে, অনেক আফসোস করতে হবে। আরেকটি হাদিস, এই হাদিসটি আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন যে তোমরা পাঁচটি বস্তুকে মানে পাঁচটি বিষয়কে তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে করো। একটি হচ্ছে যৌবনকে বার্ধক্যের পূর্বে, দ্বিতীয়ত হচ্ছে সুস্থতাকে অসুস্থতার পূর্বে, তৃতীয়ত ধনাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে, চতুর্থ অবসর সময়কে ব্যস্ততার পূর্বে, পঞ্চম জীবনকে মৃত্যুর পূর্বে, এই যে পাঁচটা বিষয় রয়েছে, যে আজ আমার কাছে প্রচুর ধন সম্পদ রয়েছে, আমি চিন্তা করব যে আমার কাছে এই ধন সম্পদ চিরকাল থাকবে, ভুল। এটা আজকে ধন সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে,
নাও থাকতে পারে।
কথায় বলে না যে সকালের আমির সন্ধ্যায় ফকির,
ফকির।
তো এরকম প্রত্যেকটা বিষয়ে, আজকে যে আমানত, আজকে যে নিয়ামত, আজকে যে আপনার কাছে সুযোগ রয়েছে, প্রাচুর্য রয়েছে, সুস্থতা রয়েছে, অবসর সময় রয়েছে আপনার কাছে, আপনার জীবন স্টিল আপনি অ্যালাইভ রয়েছেন এখনও, এটা তো কালকে নাও থাকতে পারে বা পরবর্তী মুহূর্তে নাও থাকতে পারে। তো কাজেই সময়ের কাজ সময়, যে কাজটা এখন করতে বলা হয়েছে সেটা আপনি করে নিন, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট। আর যদি প্রথম থেকে যদি এই টাইমিংয়ের যে শিডিউলটা রয়েছে এটা তৈরি করে নেওয়া যায়, যে সপ্তাহে একদিন হলেও আমি আত্মীয় স্বজনের সাথে কথা বল, সপ্তাহে একদিন হলেও আমি যেটা বললাম যে প্রবাসী যারা রয়েছে এরা কিন্তু, কারণ এটা আমার প্র্যাকটিক্যাল আমার লাইফে দেখা, যে যেই ছেলে কাল পর্যন্ত মা বাবার তোয়াক্কা করতো না, যে মা বাবা খেলো কি খেলো না, রাত দুটো পর্যন্ত একটা পর্যন্ত সন্তানের অপেক্ষায় বাবা, যে আমার সন্তান কোথায়, বাবা তুমি কোথায় আছো, বারোটা বেজে গেছে, বাবা এই তো আমি একটু বন্ধু বান্ধবের সাথে, তাড়াতাড়ি চলে আসো, তোমার মা খাবার নিয়ে বসে আছে, যেই চিন্তা ছেলের করা উচিত ছিল সেটা বাবা মা করছে, অথচ সেই ছেলেই দেখুন মানে কেয়ারলেস একটা মানুষ, সে যখন প্রবাসে চলে গেল এখন সে মাকে ফোন করছে, বাবা কি করছে, বাবা কোথায়, বাবার একটু বাবাকে দাও কথা বলি, তো বাবা কাছ থেকে এখনো আসেনি, সেই সন্তান খবর নিচ্ছে বিদেশ থেকে, আবার মায়ের জন্য বাপকে বলছে যে মা মায়ের একটু টেক কেয়ার করো, মা বোধহয় ঠিক মতো খাবার খায় না, আমার চিন্তা করে, মায়ের চোখের নিচে ভিডিও কল যখন দিয়েছে মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মা বোধহয় আমাকে নিয়ে চিন্তা করে, বাবা তুমি একটু দেখো না মায়ের কি হয়েছে, সেই ছেলে দেখেন স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ যখনই স্থানের পরিবর্তন হয়ে যায়, কালের পরিবর্তন হয়ে যায়, তখনই কিন্তু মানুষের মাঝে একটা চেঞ্জিং চলে আসে। তো এই জিনিসটা আমি প্রবাসে গিয়ে যেটা আমি করব সেটা স্বদেশে কেন নয়,
কেন পারছি না,
ওই ফিলিংটা আমার মাঝে কেন আসছে না, তো এই জন্য আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা ঘরেও, ঘরকেও আমরা নিয়ে চলতে পারবো, বাহির যে রয়েছে সেটাও আমরা নিয়ে চলতে পারবো, ঘরে বাইরে আমাদের ভূমিকা যে আছে সমান তালে চলতে থাকবে।
রাইট রাইট। আসলে প্রবাসীদের যে কথাটা বললেন, আমারও প্রায় সময় প্রবাসী ভাই যারা আছে তাদের সাথে কথা হয়, আমি দেখি তারা খুব বিজি মানুষ, ওখানে খুব ব্যস্ত থাকে, তাদের দিন রাত পরিশ্রম, এরপরে নিজের ব্যক্তিগত কাজ, খানা দানা, বাড়িতে কথা বলা, তারপরেও তারা এমনও লোক আছে কি প্রতিদিন বাড়িতে আত্মীয় স্বজন মা বাবা নিজের ঘরের মানুষের সাথে কথা বলে, আর অথচ আমরা দেশে থেকে, নিজের দেশে থেকেও এখন হয়তো বা পার মিনিট 40 পয়সা কাটে, মোবাইল ফোনে যদি কেউ কল করে বা 50 পয়সা কাটে, তারপরেও সপ্তাহ পার হয়ে যায়, 15 দিন পার হয়ে যায় বা এক মাস পার হয়ে যায়, আপন আত্মীয় ঘরের মানুষের সাথে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, হয়তো এটাই বলবে কি সময় পাই না আমি। আচ্ছা সময় পায় না, বাংলাদেশে 8-9 ঘন্টা ডিউটি হয়, তারপরও সময় পায় না। আচ্ছা যদি সময় না পায় নিজের ব্যবসার কারণে, তো লোক রাখেন আপনি, আরো 3-4 জন রাখেন, প্রয়োজনে আরো বেশি রাখেন, তারপরও এমন তো নয় কি আপনি 3 জনের কাজ একা করেন, ওটা তো সম্ভবই নয়, আপনার শারীরিক শক্তি যতটুকু আছে ততটুকু আপনি করতে পারেন, এর চেয়ে বেশি করতে পারেন না। একটা হয়েছে মনের ইচ্ছা, আরেকটা হয়েছে অলসতা, না বোঝা, না জানা, এমনটা যেন আমরা না করি, এতটা অবহেলা যেন আমরা না থাকি, অবহেলার মধ্যে আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি, সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মোবারাকার মধ্যে আমাদেরকে বারবার সতর্ক করেছেন সময়কে গুরুত্ব দেওয়ার জন্য। যদি সময়কে আমরা গুরুত্ব না দিই, এই সময় আমাদেরকে, একটা সময় আসবে কি সময় আমাকে তলোয়ারের মতো কেটে দিবে, আর যদি সময়কে আমি ব্যবহার করতে না পারি, হ্যাঁ যদি সময়কে আমি ব্যবহার করতে পারি তো সময় আমার হাতের মুঠে থাকবে, আমি যেভাবে চাইবো সেভাবে নিজের জীবনকে, নিজের লাইফকে আমি ঘুরাতে পারবো, যদি আমি এটাকে না চাই তো সময় আমাকে তলোয়ারের মতো কেটে দিবে একদিন। এই জন্য সময়কে সুন্দর মতো ব্যবহার করা উচিত। কিছু SMS আছে দর্শকের, SMS গুলো পড়ব ইনশা আল্লাহ তালা, আর আমরা চাইবো নাতখা ইসলামী থেকে আবারও নাতের রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জন্য। একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখছি, আজকের বিষয় নিয়েছেন সময় কোথায়। আসলে পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই এমন চিন্তাভাবনা কি আমার হাতে সময় নেই, আর এটা চিন্তা করতে করতেই তার সময় পার হয়ে যায়, কাজ করার সুযোগ তার আসে না। আসলেই এটাও একটা ভালো কথা, মানুষের মাথার মধ্যে বসে গেছে আমার সময় নাই, আমি তো বিজি মানুষ। দাওয়াত ইসলামীতে একজন ব্যক্তি আছে যাকে দেখলেই মনে হয় সে বিজি, আর সাধারণ মানুষের কাছে, জিম্মাদারের কাছে তার ব্যাপারে এটাই সে তো অনেক ব্যস্ত, রুকনুসরা হাজী আব্দুল হাবিব আত্মারি ভাই। তো একদিন এক পরামর্শ সবার মধ্যে আমি তাকে প্রশ্ন করছিলাম এটাই যে হুজুর আপনার কাছে দাওয়াত ইসলামের মধ্যে যত কমিটি আছে তার সবচাইতে হাই লেভেলের কমিটির রুকনের মধ্যে আপনি, রুকনে সুরা আপনি, এবং আপনার কাছে দাওয়াত ইসলামের যে ডিপার্ট আছে প্রায় 21টা না কয়টা জানি ডিপার্ট তার কাছে, এরপরে আপনি সবচাইতে মোবাল্লিগদের মধ্যে বেশি বিদেশে সফর করেন, অন্য অন্য রাষ্ট্রগুলোর মধ্যে সফর করেন, সময় ম্যানেজমেন্ট কিভাবে সম্ভব, আর আপনি এত ব্যস্ততার মধ্যে এতগুলো ডিপার্ট কিভাবে পরিচালনা করেন, তাও বড় বড় ডিপার্টগুলো যা আপনার মাদানী চ্যানেল এনার কাছে, ইজারা মজলিস এনার কাছে। তো খুব সুন্দর একটা কথা বলছেন, এই SMS এর সাথে মিলে গেছে। তিনি বলেন কি, মানুষ বলে আমি বিজি, কিন্তু আমি এত বিজি না। দেখেন আপনাদের SMS এর উত্তর আমি দেই, এরপরে কল করলে কল রিসিভ করি, এরপরে আত্মীয়কে সময় দেই, নিজের পরিবারকে সময় দেই, এরপরে বিদেশে যে সফর করি, ভিসা লাগানো, টিকিট করা, এগুলো করি, বিভিন্ন জায়গাতে বয়ান, প্রতি রাতের 2-3টা করে বয়ান থাকে, এগুলো করা, সুরার মজলিসের মাশওয়ারা করা, অন্য অন্য ডিপার্টের মাশওয়ারা করা, আমি ইজি মানুষ, বিদায় তো এগুলো করতে পারতেছি, যদি বিজি থাকতাম তবে তো করতে পারতাম না। এখন কথা হয়েছে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে আমি বিজি, আমার মতো ব্যস্ত আর কেউ নেই, আমি অনেক বিজি বা আমার সময় নেই। আসলে খুব সুন্দর SMS তিনি করেছেন, আমাদের মাথায় বসে গেছে আমি বিজি। এটা যদি বের করতে পারি, কেন বিজি আমি তো একবারে ইজি আছি, মানুষের ফোন কল রিসিভ করতেছি, খাবার খাচ্ছি, আরাম করছি, এরপরে ঘুরতে গেছি বন্ধুদের সাথে, তো এতটা বিজি ইজি হওয়ার পরেও যদি মানুষকে বলে আমি বিজি, আসলে এটা একটা ভুল চিন্তা ভাবনা। আমাদেরকে যদি এটা থেকে বের হয়ে আসতে পারি যে আমি বিজি নয়, আমার কাছে অনেক সময় আছে, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এই ব্যস্ততাও আমাদের দূর হয়ে যাবে, তাই না? আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক ভাইকে বললেন কি, তৌফিক ভাইকে মাদানী চ্যানেলের পর্দায় দেখে খুব খুশি লাগলো, আরো কিছু মাদানী ফুল তৌফিক ভাই থেকে শুনতে চান, মাশাআল্লাহ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, যেহেতু সাথে আছেন আমাদের, অবশ্যই মাদানী ফুল তিনি শোনাবেন। এরপরে জামাল ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রংপুর থেকে বলছি, ছাত্রদের মধ্যে একটা সমস্যা বেশি দেখা যায় সময় নিয়ে, তারা শুধু কাজের কথা বললেই তারা বলে আমার লেখাপড়া আছে, কাজ আছে, স্কুলে যেতে হবে, আমি এ বিষয়ে কিছু বলতে বলেছেন তিনি। আসলে ছাত্রদেরকে একটু ছাড়ও দেওয়া দরকার, কেননা লেখাপড়া যেটা আছে এটা ব্রেনটির উপরে চাপ পড়ে তাদের, এটা বুঝতে হবে আমাকে। এক একটা ছাত্র প্রতিদিন তাকে 10-12টা বই ক্লিয়ার করতে হয়, জামিয়াতুল মদিনা একটু কম কিতাব, বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, আলিয়া মাদ্রাসা বলেন আপনি, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এগুলোতে বই একটু বেশি থাকে। আমি যখন আলিয়া মাদ্রাসায় পড়ি 8-এ, তখন তো আমার কাছে প্রায় 14টা বই ছিল, তখন বই নিয়ে টেনশনে থাকতাম আমি, কোন বই কখন অধ্যয়ন করব। তো ছাত্র যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তাদের উপরে যে লেখাপড়া এটা একটা ব্রেনের একটা চাপ, প্রেশারের মধ্যে থাকে, একটু ছাড় দেওয়া তাদেরকে দরকার। হ্যাঁ, কাজ করাবেন না এমন না, কাজ করাবেন, তবে তাদের প্রতি একটু সহানুভূতি দেখাতে হবে, এমনটা নয় কি তারা একেবারে অলস হয়ে গেছে, এমনটা নয়। আর ছাত্র ভাইদেরকে বলি, যতই ব্যস্ত থাকি আমরা, একটু সময় যেন বের করে ভাইকে, বাবাকে, মাকে, ঘরের মানুষকে যেন আমরা দেওয়ার চেষ্টা করি। এরপরে এনায়েতুল্লাহ ভাই মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সময় নিয়ে আজকের আলোচনা করছেন রফিক ভাই, খুব সুন্দর মাদানী ফুলগুলো দিয়েছেন। আমার ছোট ভাই থাকে প্রবাসে, যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একদিনও মিস হয়নি কি যেদিন সে ফোন করেনি, প্রতিদিন ফোন করে এবং সবার সাথে কথা বলার চেষ্টা করে, মাশাআল্লাহ। প্রবাসীরা আসলেই তারা তো দূরে থাকে ঘরের মানুষ থেকে, তাদের একটা হৃদয়ের মধ্যে টান থাকে সবসময় কিভাবে কথা বলা যায়, কিভাবে কথা বলবো। আল্লাহ তাবারকতালা প্রবাসী ভাইদেরকে ভালো রাখুক, তারা অনেক বড় সাপোর্ট দিচ্ছে বাংলাদেশকে, আল্লাহ তাআলা তাদেরকে সুখে রাখুক,
নিরাপদে রাখুক, আল্লাহ
নিরাপদে রাখুক, দোয়া করি তাদের সবার জন্য। অনেক মানুষ আছে প্রবাসী ভাইদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকে, সব প্রবাসীরা খারাপ এরকমের না, একজন হয়তো বা কোনো এরকমের খারাপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, তার জন্য সব প্রবাসীদেরকে খারাপ বলা যাবে না। মানুষ বিভিন্ন অঞ্চল নিয়ে, আমাদের বাংলাদেশেও বিভিন্ন অঞ্চল নিয়ে কথা তুলে এবং খারাপ বলে, কিন্তু এক অঞ্চলের মানুষ সবাই খারাপ না, এক অঞ্চল থেকে একজন মানুষ কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে পুরো অঞ্চলকেই মানুষ, ওই এলাকাকে, ওই জেলাকে মানুষ খারাপ বলে, এমনটা নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। তৌফিক মাদানী ভাই, আর কিছু মাদানী ফুল আমাদেরকে শোনাবেন।
শুনে আমাদের পুরো আলোচনার যে বিষয়টা, এর মধ্যে কোরআন মাজিদের একটি আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের সৃষ্টির যে
উদ্দেশ্য,
উদ্দেশ্য
রাইট,
এই উদ্দেশ্যটাকে যদি আমরা সামনে নিয়ে রাখি তাহলে আমাদের সব সমস্যার সমাধান এখানে।
আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। তো যদি আমরা আমাদের জীবনটাকে ইসলামিক ভাবে পরিচালনা করি, সাথে সাথে এই জিনিসটা বোঝার জন্য আবার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইলম,
রাইট।
ইলমে দিন যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের মুখ্য, কোনটা গৈন, কোনটা আসল, কোনটা ফরা। যখন আমরা আসল ফরার মধ্যে পার্থক্য বুঝতে পারবো, মুখ্য এবং গৈনর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারবো, তাহলে দেখা যাবে আমাদের এই সমস্যাগুলো সহজে সমাধান হয়ে যাচ্ছে,
রাইট।
তো আমি যখন দেখবো হাদিস শরীফের মধ্যে মা বাবার ফজিলতের কথা আসতেছে, আপনার আত্মীয় স্বজনের সাথে সহানুভূতিশীলতার ফজিলতের কথা আসতেছে, সাথে সাথে ইলমে দিন হাসিল করার গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে, বা অমুক ইবাদতের কি ফজিলত, অমুক ইবাদতের কি ফজিলত, যখন আমি এক একটা জানতে পারবো তখন আমি একটা সবগুলোকে আপনার ধারাবাহিকতার মধ্যে আনতে পারবো, যে কোনটার পরে আমাকে কি করতে হবে, কোনটা আমাকে বেশি সময় দিতে হবে, কোনটা কম সময় দিতে হবে, কোনটা কোন সময়ের মধ্যে আমাকে ম্যানেজ করতে হবে,
রাইট। সময় নিয়েও আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন সূরায় আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন সূরা ইউনুসের 5 নং আয়াতের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা সময়কে, রাতকে, দিনকে নিয়ে আলোচনা করেছেন। এরপর সূরা ইউনুসের 11 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা সময়, তাড়াহুড়া করা, সোলো কাজ করা, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেন। সূরা হজের 5 নং আয়াতের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা সময়কে নিয়ে আয়াত নাজিল করেছেন। সূরা কলমের 44 নং আয়াতের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা এই বিষয়টি নাজিল করেছেন। সূরা মুজাম্মিলের 2-4 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, তুমি রাতে প্রার্থনার জন্য দাঁড়াও, রাতের অর্ধেক বা তার চেয়ে কিছু কম বা কিছু বেশি সময় নিয়ে। এরপরে সূরা ইনশিরার 7-8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে ইরশাদ করেছেন, তুমি দৃঢ়তার সঙ্গে কাজ করো আর যখনই সময় পাও। এরপরে সূরা আরাফের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সময় নিয়ে, যখন ভালো সময় আসতো তখন ওরা বলতো এটাই আমাদের প্রাপ্য, আর যখন খারাপ সময় আসতো তখন মুসা ও তার সঙ্গীদেরকে ওরা দুর্ভাগ্যের কারণ মনে করত। তো সময় নিয়েও কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন, যাতে করে আমরা সময়কে অবহেলা না করি। রফিক ভাই থেকে শেষ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করে সালাতু সালাম পাঠ করব এবং অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা।
প্রতিটা মানুষ আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যারা দুনিয়াতে এসেছি, আমাদের উচিত মৃত্যুর পূর্বে আপনার কাছে যদি কিছু সময় যদি থাকে সেটাও আপনি ইবাদতের কাজে লাগিয়ে দিন, ইবাদতের কাজে লাগিয়ে। যেমন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে তিনি কোরআন শরীফ পড়তে শুরু করলেন। তো উপস্থিত যারা রয়েছেন তারা জিজ্ঞেস করলেন যে ইয়া সাইয়েদি, আপনি তো অসুস্থ এবং মুমূর্ষু অবস্থায়। তিনি বললেন যে আমি আমার মৃত্যুর পূর্বে যে যতটুকুই আমি বেঁচে আছি এই সময়টুকু কি আমি সৎকর্মে প্রয়োগ করব না, ভালো কাজে আমি লাগাবো না? কেননা কাল কিয়ামতের দিনে তো এই আমলটুকু আমার কাজে আসবে, মৃত্যুর পর আমি আমল আর করতে পারবো না, আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। তো কাজেই দেখুন, মানুষকে যতটুকু সময় তার হায়াতে আছে, যেমন আমি এখন বেঁচে আছি আমি কথা বলছি, এই সময়টুকুকে কাজে লাগানো। আজকে মাদানী চ্যানেলের এই ফ্লোর থেকে, এই স্টুডিও থেকে এই মেসেজই আমি মাদানী চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে দিতে চাই, যে আপনারাও আপনাদের জীবনের যতটুকু সময় বাকি আছে এতটুকু সময়কে আপনারা টাইম ম্যানেজমেন্ট করে চলুন, সময়কে ভাগ করে নিন বিভিন্ন কাজে। আপনি চিন্তা করে দেখুন যে কোন সময়টা, কোন কাজটা আপনার থেকে ছুটে যাচ্ছে। পরিবার পরিজনকে সময় দেয়া, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, প্লাস যে কাজটা, যে কাজের জন্য আপনি কখনো না কখনো আপনার পরিবারবর্গের কাছে আপনি তিরস্কৃত হয়েছেন বা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে এই কাজটা আপনার দ্বারা হয়নি, সেই কাজটিকে আপনি আপনার টাইম ম্যানেজমেন্টের মাঝে, আপনি আপনার রুটিনের মাঝে নিয়ে আসুন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবার পরিজন আপনাকে পূর্বের চেয়ে আরো বেশি ভালোবাসতে
শুরু করবে। আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের এই আলোচনা যে বা যারা শুনছেন এদের মধ্যে অধিকাংশ হবে এরকম যারা মাদ্রাসা বা দিনী মাজহাবি কোনো এডুকেশনের সাথে জড়িত না। তো এদের ক্ষেত্রে যে জিনিসটা ফ্যাক্ট করে সেটা হচ্ছে আপনার নিয়ত, উনি খুব সুন্দর মা বাবার খেদমত করে নিল, সাথে আপনার আত্মীয় স্বজনের যে হক এটাও আদায় করে নিল, বা যেটা যেটা ওনার মতলুব প্রয়োজন করে নিল, কিন্তু সওয়াবের নিয়ত না করার কারণে এনার ঘাটতি চলে আসতো। তো আমরা সাথে সাথে এটাও নিয়ত করে নেই যে এই কাজ যে আমি করছি এটা আমার দিনই তরক্কির জন্য, এটা আমার আখেরাতের ফায়দার জন্য, আখেরাতের উন্নতির জন্য। তো কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত যে বান্দাকে বলা হয়েছে যে হে মানব সকল, তুমি তোমার রবের দিকে দৌড়াতে থাকো, এমনকি তার সাথে সাক্ষাৎ করো। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি। তো তুমি তোমার রবের দিকে দৌড়াতে থাকো এবং তোমার রবের সাথে সাক্ষাৎ করো। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদেরকে আখেরাতের নিকটে এবং আল্লাহ তাআলার দিকে দৌড়াতে হবে এবং শেষে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে। তো আমাদের যে কর্মই হোক না কেন, যে কাজই করি না কেন, এটার মধ্যে আমরা এই নিয়তটা সামিল করি যে এটা আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করছি।
ব্যাস, আসলেই যাই করব জীবনে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য করতে হবে। যখন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য করতে যাব তখন ওই কাজটা হবে সত্য, ওই কাজটা হবে হালাল, ওই কাজটা হবে ন্যায় বিচার, না হয়তো সম্ভব নয়। আজ কোনো ব্যক্তি চুরি কিন্তু আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য করবে না, তার কারণ সে জানে এর মধ্যে গুনাহ রয়েছে। আর যখনই সে কাজ করতে গিয়ে এই নিয়ত করবে আল্লাহ তার রাসূলের জন্য করব, তখন সেই কাজটা হবে সাফ, পরিষ্কার, হালাল, জায়েজ কাজ হবে। তো এমন নিয়ত থাকা দরকার সবসময় হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, যাই করব আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। হাদিসে মোবারকার মধ্যে আসছে, যদি কারো সাথে শত্রুতা পোষণ করতে হয় আল্লাহ তার রাসূলের জন্য, যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, আত্মীয় স্বজনের খবরাখবর নিব আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, যাই কিছু করব, যেখানেই সময় ব্যয় করব আল্লাহ তার রাসূলের জন্য অবশ্যই হতে হবে, তবে এর মধ্যে বরকত রয়েছে এবং আসানি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, নতুন নতুন মুবাল্লিগ আসবে, নাচ শুনবো, আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
উরবি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আগে আখির জামান মুশকিল হে ঈমান বাঁচানা, গয়ে আখির জামানা মুশকিল হে ঈমান বাঁচানা, কলমায়ে তৈবা পড়ানা আপনে দামন মে ছুপানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যদিও আমি মুস্তফা জানে রহমত
হাতে পেলা খোসলাম শমে বংজি মেঘে দায়ত পেলা খোসলাম গোসলা জমি মামত কা অন্য কা জলবায়ে শানে কুদরত পেলা খোসলাম ডালো দিয়ে কলবো মে আজমতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা খোসলাম ফেজ সে জিনকে লা খুনা মা জীবনে ফেজ সে জিনকে লা খোই মা মে সাজে উস আমিরে আগলে সুন্নত পেলা খোসলাম মুস্তফা জানে রহমত পেলা খোসলাম শমে বজি মেঘে দায়ত পেলা খোসলা।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।